বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ সোমবার 19 এপ্রিল, 6 বৈশাখ এবং ফার্সি 30 ফারোয়ার দিন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ভিয়েনা বৈঠকের মাধ্যমে ইরান অন্য পক্ষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ছে, এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। অধিবেশন শেষ করার আগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো সংক্ষেপে আরও একবার জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভিয়েনায় আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হচ্ছে না, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি জবাবে জানিয়েছে ইরান। ইসরায়েলের সাবেক পদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 24 ঘন্টায় বাংলাদেশে 112 জন এবং ভারতে 1500-এর বেশি মানুষের মৃত্যু। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় সভ্যতা থাকবে কিনা এবারের নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় ইরান ও আমেরিকার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনাই হচ্ছে না। ইরানের সঙ্গে আমেরিকার পরোক্ষ আলোচনা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে দাবি করেছেন, সে প্রসঙ্গে জানতে চাইলে খাতিবজাদে একথা বলেন। তিনি আরও বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতার যৌথ কমিশনের কাঠামোর আওতায় আলোচনা চলছে, সেখানে আমেরিকার অংশগ্রহণ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা সবার চেয়ে ভালো জানে যে ইরান এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে তা সবই পরমাণু সমঝোতার ভিত্তিতে নিয়েছে। ইরানের সব পদক্ষেপ তখনই বন্ধ করবে যখন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হবে এবং তা প্রমাণিত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিএসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদীদের নানা পরিকল্পনা ভেস্তে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেজর জেনারেল মোহাম্মদ হোসেন হেজাজি। তিনি আজ মেজর জেনারেল হেজাজির জানাজা অনুষ্ঠানে একথা বলেন। আইআরজিএসের কুস ফোর্সের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন হেজাজি। তিনি আরও বলেছেন, জেনারেল হেজাজি প্রতিরোধের বীজ বপন করে গেছেন, তার সংগ্রাম সাধনার ফসল হচ্ছে স্বেচ্ছাসেবী বাহিনী বা সিজ। জেনারেল সালামি বলেন, জেনারেল হেজাজি সবসময় মানুষের সঙ্গে ছিলেন, মানুষের জন্য কাজ করেছেন। তিনি লেবাননে গিয়ে হিজবুল্লার মহাসচিব ও প্রতিরোধ সংগ্রামীদের সহযোগিতা করেছেন। হিজবুল্লার পাশে থেকে তিনি ইহুদিবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন তার দেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে এবং যে কোনো যুদ্ধে প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে। ইরানের জাতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে রোববার এক সামরিক কুচকাওয়াজের অবকাশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কুচকাওয়াজে ইরানের সর্বশেষ সামরিক অর্জন, বিশেষ করে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন প্রদর্শন করা হয়। জেনারেল মুসাবি বলেন, আজকের কুচকাওয়াজে আপনারা যা দেখলেন তা ইরানের সামরিক শক্তির সামান্য নমুনা মাত্র। কোভিড-19 মহামারী মাথায় রেখে স্বল্প পরিসরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মেজর জেনারেল আমোস ইয়াদলিন বলেছেন, সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা অত্যন্ত কঠিন কাজ। তিনি মার্কিন নিউজ চ্যানেল সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ইসরায়েল যেমন 1981 সালে ইরাকের এবং 2007 সালে সিরিয়ার পরমাণু স্থাপনা মাত্র একবার হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনা সেভাবে ধ্বংস করা সম্ভব নয়। ইসরায়েলের সাবেক জেনারেল ও তেল আবিব ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে ইরাক ও সিরিয়ার পরমাণু কর্মসূচির তুলনামূলক পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি অনেক বেশি সমৃদ্ধ ও বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা সংক্রমণে একদিনে মৃত্যুর পূর্বে সব রেকর্ড ভেঙে গেছে। আজ মারা গেছেন 112 জন, এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে 4271 জন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণে একদিনে মৃত্যুর পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে আজ 112 জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা 4 দিন ধরে করোনার মৃত্যু 100-এর উপরে যাচ্ছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 24,152 জনের, আর নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 17.68%। এ পর্যন্ত দেশে মোট 7,23,221 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন 10,497 জন, আর মোট সুস্থ হয়েছেন 6,21,300 জন। উল্লেখ্য, গত 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার 20%-এর ওপরে ছিল। এরপর থেকে শনাক্তের হার কমতে শুরু করে। এবছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবারের সংক্রমণ বেশি তীব্র। মার্চ থেকেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন, বাংলাকে যেন কেউ দখল করতে না পারে, এরা তার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, এবারের নির্বাচন বাংলায় সভ্যতা থাকবে কিনা তার নির্বাচন। রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব থাকবে কিনা তার নির্বাচন। বাংলা যেন বাংলাই থাকে, বাংলাকে যেন কেউ দখল করতে না পারে, তার নির্বাচন। ভারতে একদিনেই করোনায় আক্রান্ত হয়েছেন 2,73,810 জন, আর মারা গেছেন 1,619 জন। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একদিনে আক্রান্ত হয়েছেন 2,73,810 জন, মারা গেছেন 1,619 জন। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। রাজধানী দিল্লিতে পরিস্থিতি সামাল দিতে আজ সোমবার রাত 10টা থেকে পরবর্তী সোমবার সকাল 5টা পর্যন্ত অর্থাৎ 6 দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, দিল্লিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, ওষুধ, বেড, আইসিইউ, অক্সিজেনের মারাত্মক ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া থেকে রক্ষা পেতে লকডাউনের খুব প্রয়োজন। এদিকে করোনা দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করে তাকে এজন্য জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত 1,50,61,919 জন করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1,78,769 জন করোনা রোগী। সরকারি সূত্রে প্রকাশ, গতকাল রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 2,73,810 জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। 11 পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিকে লাভবাহিক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি 11 পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। তিনি টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে, তারা জিম্মি 11 পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে। আজ সেহরির পর দ্বিতীয় দফা আলোচনা হবে বলে জানান তিনি। রোববার বিকেলে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ওই 11 পুলিশ সদস্যকে জিম্মি করেছিল। সংঘর্ষে 3 টিএলপি সদস্য নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়া ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত, কালশিরা পড়া এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে। ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি ফিলিস্তিনি জনগণের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এবং হামাস তাদেরকে মুক্ত করতে বদ্ধপরিকর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা খালেদ মিশাল গতকাল বন্দী মুক্তি দিবস উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিনি বন্দীদের আর্তনাদ সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়ার প্রত্যয় ঘোষণা করছি। ফিলিস্তিনি তথ্য কেন্দ্র জানিয়েছে, ইসরায়েলি কারাগারে আটক বন্দীদের মুক্তির দাবিতে প্রতিবছর 11 এপ্রিল বন্দী মুক্তি দিবস পালন করেন ফিলিস্তিনিরা। মিশেল আরও বলেন, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা হচ্ছে হামাস সহ সকল ফিলিস্তিনি সংগ্রামী আন্দোলনগুলোর প্রধান দায়িত্ব। রাশিয়ার উপর চাপ প্রয়োগ করার জন্য ইউক্রেন সরকার ইরানের আকাশ সীমায় সেদেশের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের একজন পদস্থ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আইআরআইবিকে বলেন, 2020 সালে জানুয়ারি মাসে তেহরানের অদূরে ইউক্রেনে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দেশটি তেহরানকে একটি প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে বলা হয়, ইরান যেন একথা ঘোষণা করে যে রাশিয়ায় তৈরি ট্যুর M1 বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ত্রুটির কারণে ইউক্রেনে যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তিনি বলেন, কিন্তু বাস্তবতার সঙ্গে মিল না থাকায় ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ঠিক এ কারণে বিষয়টি নিয়ে রাজনৈতিক খেলায় মেতে ওঠে ইউক্রেন। ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, 2014 সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিয়েভের হাত থাকার অভিযোগের নিষ্পত্তি না হয় ইউক্রেন সরকার দুটি ঘটনাকে এক সুতায় গেঁথে নিয়ে নিজেকে দায়মুক্ত করতে চেয়েছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের রাতের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় সম্প্রতি পরমাণু সমঝোতা নিয়ে যে আলোচনা হয়েছে, আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহল তাকে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছে। কেননা ইরান বিরোধী নিষেধাজ্ঞা ইস্যুতে সব পক্ষ একমত হয়ে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকার মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সংসদে গৃহীত প্রস্তাব অনুযায়ী পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়া ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্র বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও ইরান এ সমঝোতাকে টিকিয়ে রাখার জন্য অনেক ধৈর্য ধরেছে এবং এক বছর পর্যন্ত নিজের প্রতিশ্রুতিতে অটল ছিল। সম্প্রতি এ সংক্রান্ত অচলাবস্থা নিরসনের জন্য ভিয়েনায় 4+1 গ্রুপের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্র সৃষ্টির জন্য দুটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ ও রাজনৈতিক মহল এ বৈঠকের ফলাফলের উপর নজর রাখছে এবং সামগ্রিকভাবে এ বৈঠককে তারা ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে দেখছে। ভিয়েনা বৈঠকে কয়েকটি বিষয়ের উপর ইরান গুরুত্ব দিয়েছে। প্রথমত, বৈঠকের লক্ষ্য স্পষ্ট করা, আর তা হচ্ছে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া। সে অনুযায়ী প্রতিপক্ষকেও এ ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, ভিয়েনা বৈঠকে নতুন সমঝোতা অনুযায়ী ইরান বিরোধী নিষেধাজ্ঞা ইস্যুতে সব পক্ষ একমত হয়ে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। এ কারণে সবাই কিছুটা আশার আলো দেখছে, যদিও সেটা সহজ কাজ হবে না। সে কারণে আরাকচি বলেছেন, আলোচনার ফলাফলের ব্যাপারে এখনই মন্তব্য করা কঠিন। ভিয়েনা বৈঠকে ইরানের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে সবাইকে এটা বুঝিয়ে দেয়া যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা শুধু মুখে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বললেই হবে না, বরং তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কিনা সেটা যাচাই বাছাই করে ইরান নিশ্চিত হতে চায়। প্রয়োজনে যৌথ কমিশনের বৈঠক ফের অনুষ্ঠিত হতে পারে, কিন্তু তেহরান চায় না এ বৈঠক অযথা দীর্ঘায়িত হোক। কেননা বৈঠক অযথা দীর্ঘায়িত হলে প্রতিপক্ষের আন্তরিকতা ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হবে, তাদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ণ হবে। তাই তাদেরকে মুখে নয় বরং কাজের মাধ্যমে আন্তরিকতার প্রমাণ দিতে হবে। বাস্তবতা হচ্ছে, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য ইরান এ পর্যন্ত ব্যাপক আন্তরিকতা দেখিয়েছে, এখন প্রতিপক্ষের পালা। মোট কথা, সংলাপের ব্যাপারে ইরানের অবস্থান একেবারে স্পষ্ট। কেননা অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, আলোচনার জন্য আলোচনা করে কোনো লাভ হয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাসের ভয়াবহতার বিষয়টি বিবেচনা করে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এদিকে করোনায় আক্রান্তরা আগের চেয়ে দ্রুত মারা যাচ্ছে বলে জানিয়েছে IEDCR। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী 28 এপ্রিল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের সর্বাত্মক লকডাউন চলছে। এদিকে COVID-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি গতকাল রোববার এক সভায় সংক্রমণ রোধে আরও এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন আরোপের সুপারিশ করেছে। এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়ানোর সুপারিশ করেছে, আর সেই প্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছে আগামী 22 থেকে 28 এপ্রিল পর্যন্ত আগের শর্তেই লকডাউন বহাল থাকবে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা রয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে, তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘর মুখে যাতায়াতের জন্য। এরকম পরিস্থিতি আমাদের জীবনে আজকে হুমকির মুখে, অনেকেই জীবিকা কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ।
ইতিমধ্যে গত দেড় মাসে দেশে দশ গুণ করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন করোনা ভয়াবহভাবে বাড়ছে। গত দেড় মাসে 1,60,000 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা এর আগের দেড় মাসে ছিল মাত্র 15,000। গতকাল রাজধানীর মহাকালীতে 222টি ICU সহ মোট 1,100 শয্যা বিশিষ্ট DNCC ডেডিকেটেড COVID-19 হাসপাতাল উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বিশ্বের অনেক দেশই করোনা মহামারীর কারণে থমকে গেছে। করোনা মোকাবেলায় বিশ্বের অনেক দেশের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন উন্নত অনেক দেশে করোনার রোগীদের তাবুতে রাখতে হয়েছে, আমাদের এখানে সেটা এখনো করতে হয়নি, আমরা কোভিড মোকাবিলা করতে পেরেছি।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনায় আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হচ্ছে না, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবির জবাবে জানিয়েছে ইরান। ইসরায়েলের সাবেক পদস্থ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 24 ঘণ্টায় বাংলাদেশে 112 জন এবং ভারতে 1,500-এর বেশি মানুষের মৃত্যু। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় সভ্যতা থাকবে কিনা এবারের নির্বাচনের মাধ্যমে তা নির্ধারিত হবে। শ্রোতা বন্ধুরা, সবশেষে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।